জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে এবং তাতে বিভিন্ন রকমের আমোদ প্রমোদের ব্যবস্থা ছিল। চৈতন্য মহাপ্রভু সময়ে লেখাপড়ার যে গৌরব ছিল সেটা বর্ণনা করা হয়েছে। নব্য ন্যায়ের স্থান হল নবদ্বীপ, নৈয়ায়িক পণ্ডিতগণ পরস্পর তর্কযুদ্ধ করতেন, তর্কশাস্ত্রে উৎপত্তি লাভ করেও তারা কিন্তু পরস্পরে মিলেমিশে চলতে পারছিলেন না। গঙ্গা স্নান করতে গেছেন, সেখানেও গিয়ে তারা তর্কযুদ্ধ আরম্ভ করেছেন এবং তার পরিসমাপ্তি হচ্ছে গঙ্গা জলে স্নানে। পরস্পর পরস্পরকে অভিসম্পাত করছেন, পৈতে ছড়া ছড়ি করে অভিসম্পাত দিচ্ছেন। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে পূর্বে দেশের ধর্মীয় অবস্থার যেটা বর্ণনা করেছেন, অত্যন্ত রাজসিক তামসিক ভাবের উপাসনার কথা তখন দেখা যায়। কদাচিৎ কেউ কখনো গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারণ করছেন, মড়ার মাথার খুলিতে মদ রেখে পান করছেন, পূজারি বলছেন আমি মায়ের প্রসাদ পাচ্ছি, আর অত্যন্ত তামসিক ভাব তখন দেখা যাচ্ছে ধর্মের নাম। চৈতন্য মহাপ্রভু এমন সময়ে আমাদের এই বাংলাদেশে নবদ্বীপ ধামে শ্রীরাম মায়াপুরে যোগপীঠে অবতীর্ণ হন, জগন্নাথ মিশ্রের পুত্ররূপে শচী মায়ের কোলে আবির্ভূত হচ্ছেন। সাধারণ মানুষ তাকে মানুষ রূপেই দেখতে চান। কাল আপনাদের কাছে আমি কিছু কথা নিবেদন করেছি যে মানুষকে মানুষ বলাই ভালো, আর ভগবানের ভগবত্তা যথাযথভাবে স্বীকৃত হওয়াই ভালো। মানুষের যে দুঃখ দৈন্য, মানুষের যে অসম্পূর্ণ জ্ঞান ইত্যাদির কথা যেন আমরা ভগবত্তার ঘরে চাপিয়ে না দেব। আবার এ কথাও কালকে আলোচনার সুযোগ হয়েছে যে ভগবানকেও যেন মনুষ্য সামনে ঠেলে ফেলে না দেব। ভগবান মানুষকে সৃষ্টি করেছিলেন তারই একটা আকারের মতো, একটা আকার দিয়ে। তজ্জন্য ভগবানকে মানুষ বলা চলবে না। কেন? আইনের কথা যেখানে সেখানে বলছেন God created man after his own image. ভগবান তার নিজের আকারের মতো করে আকারটা দিয়েছেন মানুষকে। এই কথা যদি সত্য হয় তাহলে ভগবানের ভগবত্তারই প্রাধান্য স্বীকৃত হচ্ছে। আকারটা যেটা দিয়েছেন মানুষকে সে আকারটা দেওয়া ভগবানেরই, কিন্তু সে আকারটা ভগবানের আকারের মতো। যদি বলা যায় ঠিক ভগবানের আকারের মতো দেননি আকার, না, ভগবান নিত্য শুদ্ধ সনাতন বস্তু, সচ্চিদানন্দ তত্ত্ব তিনি, সুতরাং তার বিগ্রহের মতো আকারটা মানুষকে ঠিক দেওয়া হয়, তার মতো দেওয়া হয়েছে। সেই কথাই কৃষ্ণ বুঝাতে চেয়েছেন গীতার, আমি মানুষের মতো আকার নিয়ে এসেছি বলে সাধারণ মানুষ আমাকে সাধারণ মানুষই বলতে চায়, অর্জুন এরা আমার জানে না, আমার প্রাকৃত এরা জানে না, বোঝে না, যারা আমার জন্মকর্ম দিব্য প্রাকৃত এটা যারা জেনেছেন যথাযথভাবে তাদের পুনর্জন্ম হয় না। এ কথা কৃষ্ণ গীতায় অর্জুনকে লক্ষ্য করে বলছেন জগৎবাসীকে। তো ভগবান যে মানুষকে আকারটা দিলেন সে আকারটা নরাকার পরব্রহ্মের আকার নয়, নরাকারের মতো একটা। তাই এতে ভগবানের ভগবত্বের হানি হচ্ছে না, বরং ভগবানের যে স্নেহ মমতা আছে মানুষের উপর, মনুষ্য গোষ্ঠীর উপর, সেইটাই প্রমাণিত হয়। যেহেতু আকারটা মানুষের মতো ভগবানের, সুতরাং তাকে মানুষ বলা হোক, এই বিচারটা যুক্তিসঙ্গত নয়। আর্য ঋষিগণের যে বিচার সেটা দেখুন, ক্রিশ্চিয়ানিটির মধ্যেও, বাইবেলের মধ্যেও ওইভাবে লেখা আছে। ঠিক সেই কথাটা মুসলিম ধর্মেতেও আছে, কোরআন শরীফের মধ্যেও লেখা আছে, ইন্নাল্লাহা খালাকাহা মিন সুরাতিহি, খোদা তার নিজের আকারের মতো করে মানুষকে সৃষ্টি করলেন। এই কথাগুলো প্রমাণ করে কি ভগবানের ভগবত্তা ঈশ্বরের ঈশিতা, সেইটাই প্রমাণ করছে। সেই প্রেমময় ভগবান কৃপা করে তিনি মানুষকে সৃষ্টি করেছেন একটা নরাকার দিয়ে, কিন্তু মূল যে আকার সে এক একটা ভগবানের নিজস্ব আকার, অরিজিনালিটি ভগবানের নরাকারের, ভগবান নিজের স্বয়ং। সেই কথাই বেদে বেদান্ত উপনিষদে রয়েছে, জ্যোতিরক্ষন্তরে রূপম মতুলম শ্যাম সুন্দরম দ্বিভুজম শ্যাম সুন্দরম পরমব্রহ্মরাকৃতি গূঢ়ম তৎ মনুষ্যলিঙ্গম, এসব লাইনগুলো রয়েছে। সুতরাং মানুষ অরিজিনাল আকারটা পায়নি, সে এক একটা ভগবানই তাকে দিয়েছেন একটা নরাকারের মতো। এই জন্য ভগবানকে মানুষ করতে হবে এমন কোন বিচার আশা আমাদের উচিত না। সেই প্রেমময় ভগবান তিনি মানুষকে সব কিছু ক্ষমতা যোগ্যতা অর্জন করেছেন, জ্ঞান বিবেক বুদ্ধি বৈরাগ্য বিচক্ষণতা সব কিছু তিনি দিয়েছেন, দিয়েছেন তাকে স্বাধীনতা, যাকে বর্ণনা করা হয়েছে রত্ন রূপে। সবকিছু যোগ্যতা ক্ষমতা অধিকার দিয়ে ভগবান বললেন এর অপব্যবহার করো না, এর সদ্ব্যবহার করবে তাহলেই তুমি পুরস্কৃত হবে। আমার দেওয়া ক্ষমতা যদি অপব্যবহার করো তিরস্কৃত হবে, সাজাত আইন করে দেওয়া। ভগবানের মুখোক্তি বাণী আইনে পরিণত হয়েছে। আইপিসির অধিকাংশ আইনগুলোই সব ঋষিগণের স্মৃতিশাস্ত্র থেকে নেওয়া। আমাদের দেশে ইন্ডিয়ান পেনাল কোডের যত আইন, অধিকাংশ আইনগুলোই ঋষিনীতি। মনু অত্রি যজ্ঞবলক ভূষণা অঙ্গিরা যম আপস্তম্ভ সম্বর্ত কাত্যায়ন বৃহস্পতি পরাশর ব্যাস শঙ্খ লেখিতা দক্ষ গৌতম শতাত বৈশিষ্ট ইত্যাদি যে স্মৃতিশাস্ত্র রয়েছে তার থেকে এই আইনগুলো নেওয়া হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের আইনগুলো ওই আইন থেকেই নেওয়া হয়েছে। অন্যান্য দেশেতেও সে ঋষিগণের আইনই বিশেষ করে নেওয়া হয়েছে। তাদের প্রয়োজনের তাগিদে কিছু কিছু আইনের মডিফিকেশন অ্যাডিশনাল অল্টারেশন হয়েছে। শাস্ত্র আলোচনা করলে দেখতে পাওয়া যাচ্ছে ঋষিনীতি নিয়ে যদি আমরা চলতে পারি আমাদের কল্যাণ। খাওয়া পড়া থাকা এটা তো আছেই আমাদের, এটা তো মনুষ্য ছাড়াও অন্যান্য গোষ্ঠীর মধ্যেও দেখা যাচ্ছে এই চিন্তা ভাবনা। শাস্ত্র সেই অধিক বিশেষ ধর্মে নহীনা পশু বিশ্বমানা, এই মানুষই দেবতা আবার এই মানুষই অমানুষ, দৈত্য দানব দুটোই বলা হয়েছে। খারাপ ভাব প্রকাশ করতে গিয়ে ঋষিগণ বলছেন এই মানুষ পশু, কেবল পশু নয় পশ্চাধন, পশুর জীবনে কিছু ডিসিপ্লিন আছে। যখন মানুষ সেইটুকু নীতি আদর্শের মূল্যায়ন করতে চাচ্ছে না তখন তার বিশেষণ দেওয়া হল পশ্চাধন। আবার এই মানুষ কি দেবতা, ঋষিনীতিকে বাদ দিয়ে আমরা আমাদের কোন সুষ্ঠু পরিচয় লাভ করতে পারছি না। চৈতন্য মহাপ্রভু সেই ঋষিনীতির সর্বোচ্চ বিচার এই জগতে দিতে এসেছেন। তিনি বাংলার সন্তান এইটাই আমরা সবাই জেনে নিয়েছি, কিন্তু যদি তার স্ট্যাটাস স্ট্যান্ডার্ড যদি আমরা বিচার করতে যাই দেখব তিনি স্বয়ং ভগবান এই জগতে এসেছেন নরলীলা প্রকট করে। জগতের মাঝে মানব গোষ্ঠীর মধ্যে তিনি তার বক্তব্য বিষয় সুন্দরভাবে রাখবেন, বুঝাবেন, শিখাবেন, সেই জন্য অখিল লোকশিক্ষক ত্রিলোক গুরুরূপে তিনি এই জগতে আবির্ভূত হয়েছেন। নিজের সাধনা নিজে বুঝাবার জন্য এসেছেন। বুঝতে পারছি না আমরা ভুল করছি, সেই ভুলভার জন্য চৈতন্য মহাপ্রভু এ জগতে আবির্ভাব। তার আবির্ভাব সম্বন্ধে বহু অলৌকিক তথ্য বর্ণিত হয়েছে, বিবৃত হয়েছে। তিনি স্বয়ং ভগবান গৃহস্থের ঘরে আবির্ভূত হলেন। যে ভগবানের সাধারণ জন্ম মৃত্যু নাই, কর্ম কর্মফল ভোগ নাই, সেই অজ ভগবান তিনি জগতে আবির্ভূত হচ্ছেন। এটা হল অজের জন্মলীলা রহস্য, সাধারণ বুদ্ধিতে আমাদের মাথায় ঢোকে না। এটা বহু ব্যক্তির চিন্তাধারা উল্টো পাল্টা, যেহেতু মানুষের মতো আকার তিনি নিয়েছেন সুতরাং তিনি মানুষ এই অঙ্ক কথা হচ্ছে ভুল বিচার। সেই প্রেমময় ভগবান স্বয়ং ভগবান তিনি চৈতন্য মূর্তিতে এসেছেন। প্রমাণ প্রমাণ কিছু আছে? আজকাল তো যাকে তাকেই অবতার বলে খাড়া করা হচ্ছে, যে কোনো লোকের ভিতরে একটু অলৌকিকত্ব দেখা যাচ্ছে তাকে ভগবান বলে প্রচার করা হচ্ছে, তাকে অবতার বলে প্রচার করা হচ্ছে। শাস্ত্র যদি আলোচনা করি আমরা কি দেখব, অবতার ভগবানের শাস্ত্রে বর্ণিত হয়েছে, ভগবানের ২৪ অবতারের কথা বর্ণনা আছে শাস্ত্রে। তার বাইরে কাকে আমরা অবতার বলে মেনে নিতে পারি না, পারব না, সেটা ডেফিনেট, সেটা নির্দিষ্টভাবে বর্ণিত হয়েছে। এবং সেই সেই অবতার কার ঘরে আসবেন, কাকে মাতা পিতা বলে স্বীকার করবেন, কি বস্তু পরিবেশন করবেন, তিনি কোন তত্ত্ব পরিবেশন করবেন, সবকিছুই শাস্ত্রে বর্ণিত আছে। তাকে আমরা অবতার বলে মানি। সেই অবতারের বিভিন্ন ক্যাটেগরি আছে, কেউ হলেন লীলা অবতার, কেউ যুগাবতার, কেউ মন্যান্তর অবতার, এইরকম করে বিভিন্ন ক্যাটেগরি ভাগ করা হয়েছে। কিন্তু কোন জায়গায় এই কথা লেখা নেই, ইনকার্নেশন অফ ম্যান এ কথা কোথাও লেখা নেই। সব জায়গায় বর্ণনা আছে ইনকার্নেশন অফ গড, নট অফ ম্যান। আজ কিন্তু সমস্ত দুনিয়া উল্টো পাল্টা চিন্তা করতে শিখেছে, তারা উল্টো পাল্টা কথাই বলছে, মানুষের ঘাড়ে অবতারত্ব চাপিয়ে দিতে ব্যস্ত হচ্ছে তারা। শাস্ত্রে কোথায় পাওয়া যায় এই কথাটা? চৈতন্য মহাপ্রভু এই কথাটাও বুঝাতে এসেছেন, বিশেষ করে তিনি স্বয়ং অবতারী তত্ত্ব। অবতারী কাকে বলে? সমস্ত অবতারের তিনি উপরওয়ালা, তিনি হলেন অবতারী। কবি জয়দেব তিনি ওই ২৪ অবতার থেকে বেছে বেছে নিয়েছেন, দশাবতার স্তোত্র রচনা করলেন। সেই ভগবান প্রথমে জলচর প্রাণী রূপে তাদের মধ্যে এসে আবির্ভূত হলেন, মৎস্যাবতার ভগবান, কুর্মাবতার ভগবান, বরাহাবতার ভগবান, নৃসিংহাবতার ভগবান, বামন অবতার ভগবান। কবি জয়দেব একটা বিষয়ে শিক্ষা দিয়েছেন এর ভিতরে, আস্তিক দর্শনের ক্রমোন্নতি পর্যায়, ডেভেলপমেন্ট অফ থিজম, এই জিনিসটা কবি জয়দেব দশাবতারের মধ্যে শিক্ষা দিচ্ছেন। সেই ভগবান প্রথমে অ্যাকোয়াটিক অ্যানিমেলের মধ্যে এসেছেন, জলচর প্রাণীর মধ্যে, তারপরে তিনি এসেছেন উপচর প্রাণীর মধ্যে, তারপরে তিনি এসেছেন স্থলচর প্রাণীর মধ্যে, তারপরে তিনি এসেছেন অর্ধেক মানুষ অর্ধেক পশু নৃহরি নৃসিংহ মূর্তিতে, তারপরে তিনি মানব মূর্তিতে এলেন, কিন্তু অপূর্ণাঙ্গ মানবতার। তারপরে তিনি এসেছেন নীতি আদর্শ যেন ঠিক মানতে চাইছেন না, ক্ষত্রিয় রুধিরাময়ে জগদপগত পাপন শ্রমপয়সী বয়সী সমিত ভবতাপন কেশব ধৃত ভৃগুপতি রূপ জয় জগদীশ হরে। তারপরে দেখাচ্ছেন পরম নীতি পরায়ণ, জগৎকে নীতি কথা নীতি আদর্শের কথা শিক্ষা দিতে এসেছেন ভগবান শ্রীরামচন্দ্র রূপে, দাশরথী রাম রূপে এসেছেন। এইভাবে আত্মিক দর্শনের ক্রমোন্নতি পর্যায়টা কবি জয়দেব ব্যাখ্যা করেছে। আমাদের সাধনার ক্ষেত্রেও এইরকম অবস্থাটাই এসেছে, সেটা বর্ণনা করেছেন শাস্ত্রে। ডারউইন সাহেবের থিওরি যা আলোচনা করছি আমরা আজ, এভলিউশন থিওরি, ফ্রম এ টু ম্যান, ঋষিগণ তার ভিতরে কিছু ব্যাখ্যা রেখেছেন। ডারউইন সাহেব বলছেন যে মানুষ যখন হয়ে গেল তখন তার আর কোন বিবর্তন নাই সেই মানুষের, কিন্তু ঋষিনীতি তা বলছেন না। স্বয়ং ভগবানের যে উপদেশ গীতা ভাগবত তার ভিতরে সে কথাটা পাওয়া যাচ্ছে না। এভলিউশন থিওরিতে মানুষ যে শ্রেষ্ঠ সৃষ্টি বেশ করিয়েছেন সেটা স্বীকৃত হয়েছে, কিন্তু এই মানুষ আবার দেখা যাচ্ছে ডাইভার্সনে চলে যাচ্ছে, ঘুরি ঘুরি প্রমাণ শাস্ত্রে দেবতা হয়েছেন, দেবতাদের বলা হয়েছে অফিসার গ্রেড, দেব দেবীরা শাস্ত্রে বলা হচ্ছে ছায়ের ও কর্মসচিবা, এরা কর্মসচিব কর্মচারী কর্মচারী, এর কোন ক্ষেত্রে আবার তাকে পুনরায় সংশোধন করে না হচ্ছে, কথাগুলো আছে। শিক্ষা কি আমাদের? ঋষিগণ বলছেন যে যে অবস্থায় আছে উন্নত অবস্থায়, যদি ভগবানকে যদি অবহেলা করি, মূলনীতি মূল আদর্শকে যদি আমরা অবহেলা করি, অবজ্ঞা করি, তাহলে আমাদের ডাইভার্সন অনিবার্য। সেই ঘটনারই বহু উদাহরণ রয়েছে শাস্ত্রে। একজন রাজা, তিনি দান করতে গিয়ে কিছু উল্টোপাল্টা করে ফেললেন, ক্রিকলাস ক্যাকলাসে জন্মগ্রহণ করলেন সেই ধার্মিক রাজা নৃগরাজ। একজন বিদ্যাধর সুদর্শন, ভীষণ রূপগৌরব, বেটা ছেলের মধ্যে যারা দেবতা, শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ রূপবান, তাদের বলে বিদ্যাধর। ভীষণ অহংকার করছিলেন রূপগৌরব। অঙ্গিরাগোত্র জাত ঋষিগণকে দেখে অবহেলা করেছিলেন, অবজ্ঞা করেছিলেন। তার সাজা হল কি? তিনি ক্রূর সর্পকুলে অজগর হয়ে জন্মগ্রহণ করলেন। স্বয়ং দেবতাদের মধ্যে রয়েছেন দুই ছেলে নলকুবর মণিগ্রী, কুবেরের ছেলে দুজন, এরা মদ খেয়ে মাতলামি করছিলেন। নারদ ঋষি দেখলেন তোমরা দেবতা হয়ে জন্মগ্রহণ করেছ, আর তোমাদের কোন নীতি আদর্শ সামনে রাখবার প্রয়োজন নেই, তোমাদের এইরকম আচরণ, যারা মদ খেয়ে মাতলামি করছেন, অজ্ঞান হয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা করুন আপনারা, তারা উত্তর দেবেন যে আমরা এই যে অজ্ঞান হয়ে থাকি এইটাই হল আমাদের আনন্দ। তাই নারদ ঋষি বলছেন আচ্ছাদিত চেতন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ কর, তাহলে তোমাদের যে চিন্তাধারা এটা ফুললি স্যাটিসফাইড হবে। বৃক্ষ জন্ম লাভ করলেন নলকুবর মণিগ্রী দেবতা। এগুলো সব উদাহরণ ডাইভার্সনের উদাহরণ। সুতরাং এই মানুষ যদি তাদের কর্তব্য কর্ম না করে, তাহলে তাদের পূর্বাবস্থা থেকে পতন হয়, ঘুরি ঘুরি প্রমাণ শাস্ত্রেতে দেওয়া আছে। মূল কর্তব্য কি? ভগবান মানুষ করে সৃষ্টি করেছেন আমাদের। খুব চিৎকার করছি আমরা, আমাদের মনুষ্যত্ব কোনটা? আগেই বলেছি আমি, ধর্ম হিতে সং অধিক বিশেষ। এই ধর্মটা কি? সেটা কি কোন বিশেষ ট্রিক? শাস্ত্র বলছেন না। বলে তাহলে পূর্ণ নীতি আদর্শের মূল্যায়ন, তাকেই বলে ধর্ম। ধর্ম অন্য কিছু নয়, আত্মবৃত্তির জাগরণ, আত্মবৃত্তির উন্মেষ, তাকেই বলে ধর্ম। সেই ধর্মের কথাই ঋষিগণ বলেছেন, জানিয়েছেন। এ ধর্মের অধিকার মানুষের তো আছেই, প্রাণীর মধ্যেও এটা আছে, মনুষ্য তো সেইটাই শিক্ষা দেওয়া হয়েছে। এটা কোন ব্যক্তি বিশেষের ধর্ম নয়, আত্মকল্যাণ চিন্তা, আত্মধর্মের কথা, যেটা ঋষিনীদের ভিতরে বর্ণিত হয়েছে, সেটা কোন ব্যক্তিগত ব্যাপার নয়, ওটা সমষ্টিগত ব্যাপার। সেই কথাই ঋষিগণ বলেছেন। যদি ভগবান বলে কেউ আছেন, তাকে যদি মানি, তাহলে সবটারই মূল্যায়ন আছে। আমি যদি আমার গার্জিয়ানকে না মানি, আমার পরিচয় কোথায়? বহু দুষ্ট ছেলে মেয়েরা বলছে আমার গার্জিয়ানকে মানি না, তাদের পরিচয় কোথায়? তাদের আমাদের কর্তব্য মুনির শিগণ কর্তব্য জ্ঞানী মহাজনগণ তাদের আমরা মানব, তা না হলে আমাদের পরিচয় থাকে না। সনাতন শিক্ষার ভিতরে এগুলো রয়েছে, ভগবান একজন নিঃস্বস্রষ্টা বিশ্ব নিয়ন্তা একজন আছেন, মেনে নিতে হচ্ছে, তা না হলে আমার পরিচয় থাকে না। আমি আকাশ থেকে ঠিক করে পড়িনি, বহু ইতিহাস আছে আমার পাশ্চাত্য দর্শনে। এরা পুনর্জন্মবাদ মানছিলেন না, ঋষিদের ভিতরে পুনর্জন্মবাদ স্বীকৃত হয়েছে। মানুষ যে কর্ম করে সেই কর্মানুসারেই তার পুনর্জন্ম হয়, ফলভোগটা হয়। ঋষিনীতিতে আছে এটা, স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তিনি অর্জুনকে উপদেশ করছেন গীতার মধ্যে, অর্জুন আমি তোমাকে যে এই সনাতন ধর্মতত্ত্ব উপদেশ করছি এটা তুমি যতটুকু শুনবে ততটুকুই তোমার লাভ। কিরকম লাভ প্রভু? অধিক্রমণাশস্তি প্রভাবিষ্যতি। আমি যে সনাতন ধর্মতত্ত্ব আত্মতত্ত্ব তোমাকে ব্যাখ্যা করছি এর কোথা থেকে আরম্ভ আর কোথায় শেষ এটা কেউ বুঝতে পারবেন না। এর আদি অন্ত নাই, সীমাহীন অসীম অনন্ত এ তত্ত্ব, এন্ডলেস ফ্রেড। তুমি যতটুকু শুনছ শ্রদ্ধাপূর্বক শ্রবণ করো, তোমার কল্যাণ অবশ্যম্ভাব। নষ্ট হবে না এটা। অর্জুন প্রশ্ন করছেন, প্রভু শুনতে শুনতে যদি মানি কষান মানি, যদি কোম্পানি থেকে লোক না এসে যদি এখানকার তার সঙ্গে যদি ইলেকট্রিক কানেকশন না দেন, আলো জ্বলবে না, ফ্যান চলবে, গুরু হচ্ছেন সেই বেরিয়ার, সেই কানেক্টিং লিঙ্ক তিনি রক্ষা করছেন, তাকে বলে সদগুরু। গুরুকে বলছেন সেবক ভগবান, আশ্রয় ভগবান, সত্য জ্ঞানদাতা ভগবান। আর ভগবানকে বলছেন ভগবান, নিখিল শান্ত জ্ঞানী ভগবান, এসব বিশেষণগুলো রয়েছে। নিখিল আশ্রয় ভগবান একথা বলছেন, যার আশ্রয় থেকে ভগবানকে পেতে হয় তিনি হলেন গুরুদত্ত। সেই কথাই শিক্ষা শাস্ত্রে তার পায়ে তুলসি দেওয়া যাচ্ছে। আপনারা যদি না জানেন জেনে রাখেন, গুরুদত্তের বিচারণে তুলসি দেওয়া যায় না, তাকে দিতে গেলে হাতে দিতে হবে, মুখে দিতে হবে, মাথায় দিতে হবে। চৈতন্য মহাপ্রভুর শিক্ষার ভিতরে সব বিচারগুলো তারা আছে, সব তত্ত্ব দর্শন। সুতরাং গুরুদত্ত যেখানে ব্যাখ্যা করছেন, গুরু তিনি সিদ্ধান্তবিদ, তত্ত্ববিদ, তিনি যেটা শিক্ষা দেবে তা উল্টোপাল্টা তিনি কিছু বলবেন। শাস্ত্রে যা বলেছেন সদগুরু তাই বলবেন। সাধু যা বলছেন শাস্ত্র তাই বলেছেন, তার বাইরে কিছু বলবেন। আপনারা নরোত্তম ঠাকুর মহাশয়ের পদাবলী আলোচনা করেন, সেখানে কি লেখা আছে, সাধু শাস্ত্র গুরু বাক্য এদিনে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। সাধু যা বলছেন শাস্ত্র তাই বলে রেখেছে, গুরু যা বলছেন শাস্ত্র তাই বলে রেখেছে, শাস্ত্রের বাইরে কিছু বলছেন না গুরু। অনেকে বলছেন আমার গুরু এমন কথা বলেন যা শাস্ত্রে কোথাও পাওয়া যায় না, মিথ্যা কথা, বাজে কথা, হতে পারে না। গুরু যা বলবেন শাস্ত্রের মধ্যে সেই থিওরি থাকবে, তার বাইরে তিনি কিছু দিতে পারেন না, তার বাইরে কিছু বলতে পারেন না। সেই কথাটাই কি জানা হয়েছে, আপনারা গীতা আলোচনা করছেন সেখানে কি আছে? যখন তত্ত্ব দর্শন আমরা নির্ণয় করতে পারছি না, ভালো মন্দ যখন বুঝে উঠতে পারছি না, তখন কার শরণাপন্ন হতে বলেছেন কৃষ্ণ অর্জুনকে? তসমাৎ শাস্ত্রং প্রমাণতে কার্যাকার্যম অবস্থিত। কেন বললেন কৃষ্ণ এ কথা? আবার কেনই বা তিনি বলছেন পরবর্তী শ্লোকে, যত শাস্ত্রবিধি নিঃসৃজ্য বর্ততে কামচারত ন সিদ্ধিম অবাপনতি ন সুখম ন পরাঙ্গতি। কেন বলছেন এ কথা? যারা শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে, শাস্ত্রের বিচার তত্ত্ব সিদ্ধান্ত উল্লঙ্ঘন করে, যারা নিজেরা কিছু নিজস্ব বক্তব্য রাখতে চাচ্ছেন, তাদের সে বক্তব্যের কোন মূল্য নাই। নসসিদ্ধিম অবাপনতি, তাদের সে কথা দুনিয়া মেনে নেবে না, বিশ্বের বিত্তজ্জনবরিণ্যগণ মেনে নেবেন না, বিশ্বের চিন্তাশীল মনীষীগণ সেটা মেনে নেবেন না, যেহেতু সেটা তত্ত্ব সিদ্ধান্ত বিরোধী কথা, সেই জন্যই মানবেন না। অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ অ্যাক্সিওম্যাটিক ট্রুথের বিরুদ্ধ কথা সোজা বিচার হচ্ছে। যশাস্ত্রবিধিমুস্তৃজ্জনত্বকে কামচারত নসসিদ্ধি মাবনীতি, তারা সিদ্ধি লাভ করবেন না, ন সুখম সুখ শান্তিকে তাদের পক্ষে সম্ভব নয় লাভ করা, ন পরাঙ্গতি পরাগতিও সম্ভব নয় তাদের পক্ষে। ইহ পর দুটো জিনিস, ইহলোক যখন আছে তখন পরলোক বলে একটা জিনিস আছে, মেনে নিতে আপত্তি থাকা উচিত নয়। যখন দেখছি ইহ তখন পর অস্বীকার করার কারণ কি? দুটোই তো পাশাপাশি, একটাকে বাদ দিয়ে আর একটাকে তো স্বীকার করা যায় না। ইহ যখন আছে, এ জগৎ যখন আছে তখন পরজগৎও আছে, পরজগৎ যখন আছে চিৎ জগৎ, তারই হে অপ্রতিফলন পারভার্টেড রিফ্লেকশন হচ্ছে এই জগৎ। সেই তো শাস্ত্রে, সনাতন শাস্ত্রে ব্যাখ্যাত হয়েছে, ব্যাখ্যা দিয়েছেন সেই কথাই। সনাতন শাস্ত্রের প্রথম কথাই হল গুরুদত্ত। কেন আমি সাধন ভজন কথা কিভাবে অগ্রসর করব, হব কোথা থেকে সাহায্য পাবো, কে আর হাত ধরে নিয়ে চলবেন, কার উপদেশে আমি চলব, প্রথম কথা। সেই জন্যই বলছেন সগুরুমে বাড়ি করছেন, তুই সদগুরু শরণাপন্ন হব। কিভাবে? সমীপ পানি হাতটা জোর করতে হবে, সেখানে অ্যারোগেন্স চলবে না, আমি মানব না, আমি স্বীকার করব না, এ কথা চলবে না। সেখানে হাত জোর করতে হয়, সেখানে সমীপ পানি কার কাছে? শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, শ্রোত্রিয় ব্যক্তির কাছে। লক্ষণ তো এখানে প্রতিফলিত হল না, প্রকাশিত হল না, তাই বলছেন ব্রহ্মনিষ্ঠম। ভগবান যে বিশ্বস্রষ্টা বিশ্ব নিয়ন্তা, তার প্রতি অলৌকিক শ্রদ্ধা, যে শ্রদ্ধা সাধারণ মানুষের সম্ভব, সেই নির্ভরতা যার আছে, যাকে বলা হবে রিয়েলাইজড আত্মোপলব্ধ সিদ্ধ অবস্থা। তার কথা বলছেন ওখানে, তার বিচারের ভিতরে ভুল ক্রান্তি নাই, তিনি কোন কথা শাস্ত্রের বাইরে বলবেন না, তিনি তত্ত্ব দর্শনটাই বলবেন, কোন জায়গায় তার নিজস্ব কোন উক্তি রাখবেন না, শাস্ত্রে যা আছে সেইটাই তিনি বলবেন, তার বাইরে তিনি যেতে পারেন না। তত্ত্বদর্শ সেই কথা একটু শিখাচ্ছেন এখানে। তসমাৎ গুরুর প্রপদ্যে তো জিজ্ঞাসু শ্রেয় উত্তম, জিজ্ঞাসু হতে হবে, আমার জানবার বুঝবার প্রয়োজন আছে, আমি জানতে চাই, শিখতে চাই, বুঝতে চাই, সেখানেও কোন অ্যারোগেন্স নাই। হ্যাঁ মশাই, আমাকে জানিয়ে দেন, বুঝিয়ে দেন, এমন ভাবটা নাই। অধিকার বিচার আছে, প্রশ্ন যদি আসে সে প্রশ্নের উত্তরদাতা তিনি উত্তর দেবেন কিনা আগে প্রশ্নকারী ভাবভঙ্গি দেখে নিয়ে বুঝে নিয়ে সেই অনুসারে তিনি ব্যবস্থাটা নেবেন। কথাটা লেখা আছে শাস্ত্রে, যারা গীত আলোচনা করছেন আপনারা তার ভিতরে এই ব্যবস্থাটা দেওয়া। কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যদি সেই ভাব না পাও আর যদি আমাকে প্রশ্ন করো আমি তোমার কোন প্রশ্নের উত্তর দিতে রাজি নই। আগে সেই ভাব তোমার ভিতরে আছে কিনা আমি দেখব, আর আমি নিখিল বিশ্বগুরু। কৃষ্ণ বলছেন তোমার কি অধিকার থাকা দরকার আছে? তদ্বিধি প্রণিপাতে নি প্রশ্নে না সেবায়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানী না তত্ত্বদর্শী না। তত্ত্বদর্শী সদগুরু কোন প্রশ্নের উত্তর দিতে পারেন কোন ব্যক্তি, তার শিষ্যতুল্য ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারেন, কিন্তু তার কি বিশেষ অধিকার আছে আগে তিনি দেখতে চান। কি তিনটি অধিকার? প্রণিপাত, ওই আন্দোলন অভিজ্ঞ হাত জোড় করা, ওই শ্রমিক পানি, এই হল শিষ্যের বা জিজ্ঞাসুর প্রথম অধিকার আন্দোলন অভিজ্ঞ। দ্বিতীয় অধিকার পরিপ্রশ্ন, আমি জানব শিখব বুঝব এইরকম ধরনের ভাব নিয়ে যে প্রশ্ন, সেখানে কারো বিদ্যা বুদ্ধির পরীক্ষার জন্য প্রশ্ন নয়। তিনি কতটুকু পণ্ডিত, তিনি কতটুকু পড়েছেন, এর একাডেমিক কোয়ালিফিকেশন কি, এই বিচার নিয়ে যারা প্রশ্ন হচ্ছেন তারা সম্পূর্ণভাবে একেবারে অকৃতকার্য হবে, সাধু সাধুত্ব বুদ্ধি ক্ষমতা নেই। সাধারণ বিষয়ে কিছু পরীক্ষা আমরা নিতে পারি সাধারণ ব্যক্তি রূপে, কিন্তু সাধন ভজনের পরীক্ষা অপ্রাকৃত ভাবের পরীক্ষা সাধারণ মানুষের নেওয়ার কোন ক্ষমতা নাই। তৃতীয় অধিকার শিষ্যের বা ছাত্রের প্রশ্নকারী সে বয়া, স্টার্নিং টেম্পারামেন্ট তার থাকা চাই, সেবাবৃত্তি থাকা চাই, সদবৃত্তি থাকা চাই, ধৈর্য থাকা চাই, প্রশ্ন শুনবার মতো আগ্রহ থাকা চাই, তা না হলে হচ্ছে না। আমি বুঝে নিতে পারি, আমি জেনে নিতে পারি, এই অহংকার যতক্ষণ পর্যন্ত থাকবে আমার মধ্যে আমি কিছুই বুঝতে পারব না, ক্ষমতা না। সেই জিনিসটাই ঋষিগণ শাস্ত্রে বেদে বেদান্তি ভবিষ্যতে বলে রেখেছে, জমে এসব প্রেরণিতে তেন লক্ষ্য তার শীর্ষ আত্মা বিপ্রেরণিতে সংসার, আমার নিজের চেষ্টা তারা হচ্ছে না, আর একজনের বিশেষ কৃপা সাহায্য আমার প্রয়োজনের বিষয়ে তত্ত্বজ্ঞান লাভ বিষয়ে। কে সে কি জিনিস? ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, অনুমান প্রমাণ নাহি ঈশ্বর তত্ত্বজ্ঞানে, কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেহ নাহি জানে। তত্ত্বদর্শনটা এই করেই বোঝানো হয়েছে। সুতরাং যদি আমরা একটা জায়গায় সাবমিশন না দিতে পারছি তাহলে কিছুই হবে না, প্রথমেই গোড়া কাটা হয়ে গেল। গুরু দত্ত বৈষ্ণব শিক্ষা গুরুকে জগতে অবতীর্ণ, ভগবত শিক্ষা সাধন ভজনের শিক্ষা সব তারা দিয়ে যাচ্ছেন যে কোনো সময়। যখন এই চৌট্টপাটটা করছি আমরা তখন সেটাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করছি। গুরু বৈষ্ণব ভগবান হরিগুরু বৈষ্ণব দিনের স্মরণ, দিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, দিনের স্মরণে হয় বাঞ্ছিত পূরণ, এই তিনকে বাদ দিয়ে চলতে পারছি না। গুরু চাই, বৈষ্ণব চাই, ভগবান চাই, তিনকে বাদ দিয়ে চলতে পারি। যখনই এই তিনটাকে কেটে বাদ দিচ্ছি তখনই আমার কাছে আর কিছুই নেই, শূন্য গ্রন্থি অঞ্চলে গমন, তখন আর আমার কোন বুঝিপাটা কিছু নেই। শাস্ত্র বলছেন ভগবান একজন আছেন, তাকে মেনে নিতে হবে, সেই সর্বশক্তিমান ভগবান। আমি বুঝি চাই নাই বুঝি, মেনে নিতে হচ্ছে। শিশুর যখন প্রথম হাতে খড়ি হয়, পণ্ডিত মশাই এসে শিশুর হাত ধরে যখন হাতে খড়ি দিচ্ছেন, বলছেন বলো বাবা, শিশু বলল বলো বাবা, শিশু বলছে আ। কিন্তু সেই শিশু দুষ্টুমি করে যদি বলে, মাস্টার মশাই আপনি যা বলছেন আমি ওটা মানব না, শিখব না, তাহলে কি শিখবি না? কেন তুমি বলছো আমি অকে বলবো আ? আকে কি বলবি না আকে অ বলব? আপনারা বিচার করুন সেই শিশুর অ কথা শেখা হবে কিনা। সেই শিশু যদি জানতে চায় মাস্টার মশাইয়ের কাছে এই অকথর ইতিহাস বৃত্ত কি, মাস্টারমশাই জানেন, কিন্তু শিশু শিশু প্রশ্ন করেও বুঝতে পারবে না, ক্ষমতা নেই। কিন্তু সেই শিশু যখন বড় হয়, স্কুলে কলেজে পড়ে, তখন অকথর ইতিহাস বৃত্ত সেই শিশু জানতে পারে। এবিসিডি কোথা থেকে এলো, এর উৎপত্তি স্থান, এর অ্যানালস অ্যান্টিকুইটিস সে জানতে পারে, শিখতে পারে। সুতরাং একটা অধিকার বিচার আছে, সব সময় সবটা চলবে না। আমাকে বুঝিয়ে দেন এটা বললেই হবে না, সে ক্ষমতাটুকু তার ভিতরে আসা যায়। মাস্টারমশাই জানল, ছাত্র মহাশয় তিনি বুঝতে পারবেন, তার সে ক্ষমতা নেই। এই যে প্রাথমিক শ্রদ্ধা, ওই যে মাস্টারমশাই বললেন অ, শিশু বলছে অ, এই যে মেনে না, একে বলে প্রাথমিক শ্রদ্ধা, প্রিলিমিনারি সাবমিশন। এবং যখন সুষ্ঠুভাবে সে সব কিছু জানে বোঝে, তখন তার হয় চরম শ্রদ্ধা। তারই অপর নাম হল শরণাগতি বা আত্মসমর্পণ। সেই তথ্যই জানিয়েছেন কৃষ্ণচন্দ্র অর্জুনকে গীতা। শেষকালে বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ অহং ত্বাম সর্বপাপী বিমুক্তে ইচ্ছামি মা। আমার শেষ কথা শোনো, লাস্ট উইশেস, এরপরে আর কোন কথা নেই, এটা তুমি মেনে না, সেটা বুঝেছেন। এবং সেখানে অর্জুন সেখানেও প্রশ্ন রেখেছেন বা প্রতিজ্ঞাপত্রে সই করেছেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদানমায়াচ্যুত স্ত্রীতোষ্ণী গত সন্দেহ করিষ্যে বচনম তব। ঠাকুর তুমি যা বলছো এখন মানলাম, এতক্ষণ আমার মাথায় ঢুকছিল, এখন বুঝলাম যে তোমার আজ্ঞা পালন করাই আমার একমাত্র ধর্ম। আমি বুঝলাম শিষ্কার কথাটা সত্য, ঈশ্বরের আজ্ঞা ঠিক ঠিকভাবে যথাযথভাবে প্রতিপালন করা, এইটাকেই বলে ভক্তি, একেই বলে শ্রদ্ধা। যদি এটা অস্বীকার করে ফেলি তাহলে শ্রদ্ধাও হল না আর ভক্তিও। ভগবান যা বলছেন সেইটাকে মেনে নেওয়া। উদাহরণ চাই আপনাদের, কৃষ্ণ বললেন ধর্মরাজ যুধিষ্ঠিরকে, যুধিষ্ঠির তুমি বলো অশ্বত্থমা হত। যুধিষ্ঠির ভাবলেন তাই তো, আমি তো ধর্মরাজ যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির বলে তার একটু অহমিকা এসে গেছে। তিনি বললেন আমি তো মিথ্যা কথা বলতে পারব না, এ তো মিথ্যা কথা, মরেনি তো অশ্বত্থমা, অথচ ভগবান বলছেন অশ্বত্থমা হত তুমি বলো। দুই গুণ বজায় রেখে তিনি বলছেন, খুব জোর করে বললেন অশ্বত্থমা আহত, খুব আস্তে আস্তে বললেন গজ। ও যুধিষ্ঠির তুমি কি বললে, খোদার পরে খোদগিরি, আমার পরও চালাকি তোমার, আমি অন্তর্যামী বিশ্রান্ত জামী ভগবান, ও ডুবে ডুবে জল খেলেও আমি বুঝতে পারছি চালাকি চলবে না। আমার কথার উপরে আবার কথা, যাও নরম পানিশমেন্ট, ওটা সাজা আছে, ওটা ধর্মরাজ যুধিষ্ঠিরের সাজা হল কিন্তু ভগবত বাক্য পালন করে অর্জুন তার সত্যভাব বজায় রাখলেন সমানভাবে। এই নীতি আদর্শ পাশাপাশি রাখা আছে। দুজনই ভক্ত, ওই দুই ভক্তকে নিয়েই দুই রকমের নীতি আদর্শ জগতে প্রচার করছে। ভগবান যা বলছেন সেইটাই আইন, সেইটাই নীতি, সেইটাই আদর্শ। সে আদর্শ বাদ দিয়ে যারা অন্য কিছু কল্পনা করছেন তাদের ঠিক ঠিকভাবে সদ্ভাব গ্রহণ করছেন বিনা হাজার। ধর্মতত্ত্ব এইভাবে শিক্ষা দেওয়া হয়েছে। চৈতন্য মহাপ্রভু যখন গেছেন পুরী জগন্নাথ শ্রীমন্দিরে, ভক্তগণকে পিছনে রেখেই গেছেন, দণ্ড ভেঙে দিয়েছেন নিত্যানন্দ প্রভু। একটু ক্রোধ হয়েছে তার, না তোমাদের সঙ্গে চলবে না। জগন্নাথ মন্দিরে প্রবেশ করে সেখানে জগন্নাথ মূর্তিকে দেখে তিনি আলিঙ্গন করতে যাচ্ছেন প্রেমে। আমরা জগন্নাথ দেবকে দেখলে কিন্তু ওরকম ভক্তি রাখতে পারি না প্রথম। কেন? বড় বড় গোলগোল চোখ, হাতগুলো কাটা, অপূর্ণাঙ্গ, দেখে শ্রদ্ধাভক্তি হয়? শুনে শুনে আর কতটা হবে? আমরা এমনি কথাই বলে থাকি, পহলে দর্শনধারী পিছে গুণবিচারী। আগে তো দর্শনধারী হবে, কি হাত কাটা এক ঠাকুর বসে আছে, বড় গোলগোল চোখ পাকিয়ে বসে আছে, ভক্তি হচ্ছে না, শ্রদ্ধা আসছে না। কিন্তু চৈতন্য মহাপ্রভু কি করছেন? সন্ন্যাস গ্রহণের পর তিনি গিয়ে সেই বিগ্রহকে আলিঙ্গন করতে যাচ্ছেন। বিচার কি? প্রতিমা নহতনি সাক্ষাৎ ব্রজেন্দ্রনাম্নাম্। এই বিচার তার ভিতরে রয়েছে। তার দর্শন আর সাধারণ মানুষের দর্শন দুটো কি এক হবে? কখনোই নয়। চৈতন্য মহাপ্রভু কি বলছেন? মনের হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে মনে এক তা তোমার পদোদয় করাব যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা নাই। কথাটা বললেন, সাধারণ মানুষের মন কলুষিত মন, অবশীভূত মন, যে মন আত্মার অনুগত নয় সে মনকে বলছেন অবশীভূত মন। সে তো সবসময় উল্টো পাল্টে করছে, সে তো ঠিক ছন্দায়িত ভাবে চলতে পারছে না, প্রপার ট্র্যাকে সে চলতে পারছে না। কেন? তার তো গাইড নেই, উল্টোপাল্টা করে দিচ্ছে। তাই বলছেন আমার হৃদয় মন মোর মন বৃন্দাবন, আমার যে মনটা সেটা তো বৃন্দাবন। সুতরাং সেই মন আর বৃন্দাবন দুটোকে আমি এক করি জানি। সেখানে তিনি আইডেন্টিটি করছেন, তোমার পদোদয় করাব যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা নাই। হে ভগবান, হে কৃষ্ণচন্দ্র, আমার সেই হৃদয়েরই তোমাকে তুমি স্ফূর্তি করাও, আবির্ভূত করাও, তবে আমার প্রতি তোমার কৃপা আছে, আমি বুঝতে পারব। রাখা ভাবে শ্রী গৌরাঙ্গ, চিন্তাটা রাখবেন আপনারা। এখানে বলছেন রাধা ভাবস্তুতি সুবলিতমি কৃষ্ণ স্বরূপম। সেই চৈতন্য মহাপ্রভু বলছেন এই কথা, এই বৃন্দাবন দেখি মনে হয় গিরি গোবর্ধন, যাহা নদী দেখে তাহা মানায় কালিন্দী, মহা প্রেমাবেশে মহাপ্রভু পড়ে গান। এ বিচার কি সকলের হবে? এ দর্শন কি সকলের হবে? হবে না। নারায়ণ মায়ের ধীরা পশ্যন্তি পরমার্থিনা জগৎন মায়ের লুব্ধা কামুকা কামিনী মায়া। এই তো দুনিয়া, যার যেমন চশমা, যার যেমন যোগ্যতা, ক্ষমতার অধিকার, বিচার, সেই অনুসারে তার সবকিছু দেখাশোনা। বীর ব্যক্তি, নারায়ণ পর ভক্তিমান ব্যক্তি, তিনি জগৎকে দেখছেন সর্বত্র, তো সেই ভগবানেরই বৈভব। আমি তাকে অস্বীকার করি, তাকে অস্বীকার করব মানে কৃষ্ণ অধিষ্ঠান সর্বজীবে জানি সদা। এই বিচার রয়েছে, জীবের সন্তান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান মহাপ্রভুর শিক্ষা প্রত্যেককে সম্মান দিয়ে কথা বলবে, কাকে অসম্মান করো না। কেন? প্রত্যেকেরই সম্মান আছে। বহু ব্যক্তি বলেন চৈতন্য সম্প্রদায়ের লোকেরা এরা কোন দেব দেবী মানে না। অনেক লোকে বলছেন আজকাল দেব দেবীকে যদি ঠিক ঠিক মানতে হয় তবে তারাই মানে, আর যারা মালিককে কর্মচারী বলেন আর কর্মচারীকে মালিক বলেন তারা কোন সম্মান দিতে জানেন সেখানে কতটা রয়েছে। যারা মালিককে মালিক বলেন এবং কর্মচারীকে কর্মচারী বলেন তারাই তত্ত্বদর্শী ব্যক্তি। উল্টোপাল্টা বললে হবে, সম্মান তো প্রত্যেকেরই আছে, ভগবানই তো তাদের বসিয়েছেন। কিছু কিছু ক্ষমতা বিশেষ বিশেষ ক্ষমতা দিয়ে ভগবানই বসিয়েছেন সেই দেব দেবীকে, সেই জন্য সেই দেব দেবীগণের নাম হচ্ছে আধিকারিক দেব দেবী। মূল মালিক সেখানে ভগবান, সেখানে আছে সর্বেশ্বরেশ্বর সর্বশক্তিমান ভগবান কথাটা আছে, আর ঈশ্বর শব্দটাও আছে। ব্যাকরণ শাস্ত্রে তো এই সত্য স্বীকৃত আছে, সব দেশের সব ভাষার ব্যাকরণে এই সত্য স্বীকৃত আছে। কিরকম গড একটা শব্দ লেখা হল, যেটা যখন আমরা স্মল লেটার দেখি তখন মানে কি হয় গড গডে ছোট হাতের জি লেখা হয়েছে, মানেটা হয় আধিকারিক দেব দেব। আপনাদের সকলেরই জানা আছে, কিন্তু জিটা যখন ক্যাপিটাল লেটার লিখি বড় হাতের অক্ষর লিখি জি তখন গড গডেস মানে কি হয় ওই সুপ্রিম লর্ড অলমাইটি লর্ড এটাই মানে। সুতরাং এক শব্দের দ্বারা তত্ত্বদর্শনটা সবসময় ঠিকভাবে বিছানা যাচ্ছে না। ব্যাকরণ শাস্ত্র এই পরম সত্য শাস্ত্রীয় সত্য অন্টোলজিক্যাল অ্যাসপেক্ট মেনে নিচ্ছে, সেই কথাগুলো আমার বক্তব্য বিষয়। এটাকে উল্টোপাল্টা করবার ক্ষমতা কারণ নেই। যদি বলেন ঈশ্বর তাহলে পরমেশ্বর একটা শব্দ আছে, যদি বলেন দেব দেবতা তাহলে পরদেবতা, যদি বলেন পতি পরমপতি, যদি বলেন পিতা পরমপিতা, শব্দগুলো ব্যবহার করা হয়েছে বেদের উপনিষদে, সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তবে ঈশ্বরানা পরমানমহেশ্বর ভগবানকে প্রণাম করছেন উপনিষদে, তবে ঈশ্বরানা পরমানমহেশ্বর হে ভগবান তুমি ঈশ্বরেরও ঈশ্বর মানে পরমেশ্বর, সব দেব দেবীর উপর সব দেব দেবীর স্রষ্টা তুমি, ভগবান সৃষ্টি করেছেন সব দেব দেবীকে। তিনি বলছেন প্রজাপতিকে রুদ্রকে আমি সৃষ্টি করেছি, প্রজাপতি রুদ্রঞ্চ অহমেব সৃজামি বই তহিমান জানিত মম মায়া বিমোহিত, আমার মায়ায় বিমোহিত হয়ে সেই শিব ব্রহ্মাদি দেবতা আমাকেও অনেক সময় ভুল বুঝে ফেলছেন। কখনো শিব যুদ্ধ লাগিয়ে দিচ্ছেন ভগবানের সঙ্গে, কখনো ব্রহ্মা সেই ভগবানের গোবস্ত্র হরণ করছেন, সকালে চুরি করছেন। তত্ত্বদর্শন বুঝতে না পেরে তাই বলছেন সেই ভগবান সকলকে সৃষ্টি করেছেন। রুদ্র নামটা কেন হল ওটা থেকে এসেছে, ভগবান শিবকে সৃষ্টি করেছেন, সৃষ্টির পরে রুদ্র কাঁদতে লাগলেন, রোদন করতে লাগলেন, ভগবান বললেন তোমাকে সৃষ্টি করেছি আমি, নামকরণ তো আমি করবো, তুমি এত উতলা কেন? রোদন আতিথি রুদ্র, যেহেতু তুমি কান্নাকাটি করছো সেই জন্য তোমার নাম থাকলো রুদ্র। কি বলছেন শাস্ত্রে, সব দেব দেবীর নামকরণ গুলো ভগবানই করেছেন। আপনারা একথা শুনেছেন কিনা শুনে রাখো, দেব দেবীগণের নামকরণ করা সব ভগবানের, মুখ্য নামগুলো ভগবান নিজে রেখে দিয়েছেন, গৌণ নামগুলো সব দেবতাগণকে বিভাগ করলেন, এবং রাধার নামগুলো মুখ্য নামগুলো তিনি রিজার্ভ রেখেছেন এবং দেবীর সব নামগুলো সব দেবীগণকে বিভাগ করেছেন। এ কথা আপনারা শুনেছেন কিনা জানি না, শুনে রাখবেন। যেখানে বলছেন গৌরী একটা শব্দ আছে, গৌরী মানে আপনারা নিশ্চয়ই জানেন এই গৌরী, আপনারা বলবেন দুর্গা, কিন্তু গৌরী শব্দের মুখ্যার্থ হল রাধা। রাধারানীর যে আরতি আছে দেখবেন তার ভিতরে আছে গৌরী শব্দ, রাধারানীকে লক্ষ্য রতন সিংহাসনে বৈঠল গৌরী, রাধারানীকে লক্ষ্য করছে। কেন নামগুলো রাধারানীর নাম, নামকরণ দেবীগণকে করা হল মুখার্থে রাধারানী, রাধারানী ইন্দ্র মানে যিনি নিয়মিত করছেন, ইদন্দ্র সমগ্র জগৎকে যিনি নিয়মিত করেন তিনি হলেন ভগবান, ওটা সেই ভগবানেরই নাম। ওই নামটা দিয়ে দিলেন আমাদের সচিপতি ইন্দ্রকে, সব দেবদেবীর নামকরণ ভগবান নিজেই করেছেন, সব দেবদেবীকে সেই ভগবানই সৃষ্টি করেছেন। তাকে কে সৃষ্টি করেছেন যদি প্রশ্ন করেন আপনারা, তাকে কে সৃষ্টি করলেন, তাকে কেউ সৃষ্টি করেন, তিনি সত প্রকাশিত বস্তু বলছে অহমেব আসমগ্রে নন্যচ্ছদ সৎপরম পশ্চাৎ জগে তচ্চ যোগ শিষ্যে দশস্ম। সৃষ্টির আদিতে আমি ছিলাম ভগবান বলছেন, ন ব্রহ্মা ন ঈশান নেশান, আমার আগে ব্রহ্মাও ছিলেন না ঈশান দেব ছিলেন না। কথা কি প্রমাণ করে ভগবানই আদি অনাদি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাজি গোবিন্দ সর্বকারণম, এইগুলি তো প্রণাম করছেন সেই তত্ত্ব বস্তুকে, সেই ভগবান। দুই মূর্তিতে চৈতন্য মহাপ্রভু জগতে প্রকটিত হবে বললেন, কি দুই মূর্তি? এক মূর্তি শ্রীমন্দিরে আছে, শ্রীমূর্তিকে শচীমাকে বললেন আর দুই জন্ম ওর সংকীর্তনা রন্ধে হইব তোমার পুত্র আমি অবিলম্বে মোর অর্চা